কেরামতুল্লাহ বিপ্লব, আমরা জানি আপনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে ঘুরেছেন, তো এই মুহূর্তে মানে আসার আগে আপনি কেমন দেখে আসলেন সেখানকার অবস্থা?
প্রাথমিকভাবে তো পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে, মানে প্রথম দিকে যেমন দলে দলে হাজারে হাজারে রোহিঙ্গা শরণার্থীরা আসছিলেন, এখন আসার স্রোতটা কিছুটা কমে গেছে। বলা হচ্ছে যে যে সংখ্যক রোহিঙ্গা শরণার্থী এখানে আসার কথা ছিল তার কি বলবো যে 80% বেশি চলে এসছে, এবং সংখ্যায় যদি আমরা বলি যে যে 500,000 কিংবা তার চেয়ে বেশি সংখ্যক বলা হচ্ছে, তো তাদের মধ্যে যারা এসছেন তারাও কিন্তু আমাদেরকে বলছেন যে আত্মীয় স্বজনের মধ্যে যারা ছিলেন, বাবা মা ভাই বোন কিংবা একদম নিকটপড়শী যারা, তারা অনেকেই চলে এসছেন, এবং তাতে বোঝা যায় যে আসবার মতো যে স্রোতটা শুরু হয়েছিল সেটি কমে গেছে, কিন্তু আসার পরের যে বন্দোবস্তগুলো সেটাতেও কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। আমি বলা চলে যে এখানে যখন আসি আমেরিকাতে, তার আগে যখন গিয়েছি আমরা সবশেষ যে পরিস্থিতিগুলো দেখেছি, সেখানে প্রথমে এসে তারা আশ্রয় নিয়েছিলেন একদম খোলা আকাশের নিচে, মাথার উপর দেবার মতো কোনো ছাউনি ছিল না, তারপরে সেখানে হচ্ছে তাদের হয়তো প্রাকৃতিক কর্মগুলো সারার মতো কোনো পরিবেশ ছিল না। এখন কিন্তু সেই পরিস্থিতিগুলো অনেকটাই মিটেছে, অর্থাৎ সেই সংকটগুলো মিটেছে। সেখানে অনেকেই পলিথিন দিয়ে অস্থায়ী ঘর করেছে, কেউ হয়তো বা সেখানে অস্থায়ী টিন শেড করেছে, কোনো কোনো আন্তর্জাতিক সাহায্য সংস্থা বা সহায়তা কেন্দ্র থেকে তাদেরকে তাঁবু দেওয়া হয়েছে যার নিচে তারা পরিবার পরিজন নিয়ে আছেন। পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে আমি বলবো।
আচ্ছা, টোটাল নাম্বার নিয়ে বিভিন্ন রকম মত রয়েছে। আমরা শুনেছি যে 25 আগস্ট থেকে এ পর্যন্ত যে নতুন করে শরণার্থী এসছে, রোহিঙ্গা শরণার্থী, তাদের সংখ্যা 5 লাখ ছাড়িয়ে গেছে। তো আপনার কি মনে হয় এই সংখ্যার দিক দিয়ে, যদি আপনার কাছে জানতে চাই?
এটি আসলে আমাদের পক্ষে, যারা আমরা সরজমিন সাংবাদিকতা ওখানে করছি, তাদের পক্ষেও বলাটা কঠিন। এই হিসেবগুলো বলা হচ্ছে কিন্তু মানে সমস্তই হিসেব কিন্তু IOM এর হিসেব থেকে বলা হচ্ছে বা UNHCR এর পক্ষ থেকে বলা হচ্ছে, কারণ তারাই কিন্তু সরজমিন মাঠ পর্যায়ে কাজ করছেন, তাদের ভলান্টিয়াররা বা তাদের ওয়ার্কাররা ফিল্ডে আছেন, বর্ডারে আছেন, বিভিন্ন ক্যাম্পে আছেন, তারা ঘুরে ঘুরে তাদের নাম রেজিস্ট্রেশন করছেন
র্যান্ডম স্যাম্পলিং।
এবং একই সাথে আপনার এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। তো আপনার এতগুলো পয়েন্ট দিয়ে যদি, এতগুলো সীমান্ত স্পটে যদি আমি পরিসংখ্যান করতে চাই, যে পরিমাণ লোকবল দরকার, যে পরিমাণ লজিস্টিক সাপোর্ট দরকার, প্রযুক্তির দরকার, সেগুলো কিন্তু আসলে ওখানে যারা কাজ করছে শুরুর দিক থেকে তারা সেটা কিন্তু বসাতে পারেনি,
মানে সেই কারণে কোনো সংখ্যাই অ্যাকুরেট বলা
যায় না, সুনির্দিষ্ট করে বলা সম্ভব।
আচ্ছা, আমি অন্য একটি প্রসঙ্গ জানতে চাচ্ছি। আপনি তো একদম মাঠ পর্যায়ে ক্যাম্পগুলোতে গিয়েছেন, কথা বলেছেন অনেকের সঙ্গে, ওখানে আমরা নির্যাতনের নানান রকম ছবি দেখেছি, ভিডিও দেখেছি, গল্প শুনেছি, তো আসলে কি ধরনের নির্যাতন হচ্ছে? কোনো নির্যাতিত বা প্রত্যক্ষদর্শী এরকম কারোর সঙ্গে কথা হয়েছে, বর্ণনা দিয়েছে?
হ্যাঁ, মানে সবাই যে জিনিসটি সবার আগে এসছে সেটি হচ্ছে যে ওখানে নারীদের শ্লীলতাহানির যে ঘটনাটি আর কি, যেটিকে আমরা যদি খুব মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি, যে ধরা যাক যে একটি পরিবারের 3 জন মেয়ে আছে, একজনের বয়স 12 বছর, একজনের 15 আর একজনের 18, এবং তার মায়ের বয়স হয়তো 35 কিংবা 40 বছর, সেক্ষেত্রে কিন্তু 3 জনই ধর্ষণের শিকার হয়েছে। আমাদেরকে এই কথা বলা হয়েছে যে একজন মা, সে ঘরে তার 3 মেয়েকে দরজা বন্ধ করে রেখেছে, বাইরে দাঁড়িয়ে ছিল, প্রথমে তার মাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে তার 3 মেয়েকে ওখান থেকে ঘর থেকে বের করে নিয়েছে। এবং যে ব্যাপারগুলো ঘটেছে বিভৎস, সেটি হচ্ছে যে শুধু যে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে তা না, তাদেরকে অনেকে হত্যা করা হয়েছে, এবং হত্যার মানে ধরনটি ছিল বিভৎস। এবং আরেকটি জিনিস স্পষ্ট যে এখানে যে মেডিকেল ক্যাম্পগুলো করা হয়েছে তারা এপারে সীমান্তের বাংলাদেশ অংশে চলে আসার পরে, সেখানে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছেন ডাক্তাররা, তারা কিন্তু অনেক সময় অনেক মেয়ের যে পরিস্থিতি ছিল সেগুলো দেখে কিন্তু তাদেরকে বলেননি যে ভয় পেয়ে যাবে কিংবা হয়তো পরিস্থিতি মেন্টালি সে সিক হয়ে যাবে। আমাদেরকে বলেছেন যে তারা যেগুলো এটিকে বলে মেডিকেল টেস্ট আর কি করেছেন আর কি, সেটি কক্সবাজার জেনারেল হসপিটালে হয়েছে, উখিয়া হাসপাতালে হয়েছে, ওখানে খোলা মেডিকেল ক্যাম্পগুলোতে, এবং তারা প্রত্যেক 30 জন মেয়ের মধ্যে 26 জনকে পেয়েছে যারা রেপড হয়ে এসছে আর কি এটি ক্যাম্পে। এবং আমার মনে হয় যে শরণকালের বিভৎস একটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।
আচ্ছা, আর এইগুলো ঘটবার আগে আগে যারা ঘটিয়েছে তারা কি বলে তাদের কাছে এসছে, কেন তারা তাদের উপর আক্রমণ করছে বা এগুলো করছে, এ ধরনের কোনো বর্ণনা আপনি জানতে পেরেছেন?
আমরা জিজ্ঞেস করেছিলাম, মানে ওদের ভাষাটা কিন্তু একটু অন্যরকম, আমাদের পক্ষে সহজে বোঝা সম্ভব নয়, সেজন্য স্থানীয় যারা লোকজন আছেন যারা কিনা রোহিঙ্গাদের সেই রাখাইন ভাষাগুলো বোঝে আর কি,
মানে আপনি কারোর ঘরে ঢুকবেন বা কাউকে হামলা করবেন তার আগে তো কিছু একটা অ্যাপ্রোচ করতে হবে, যে তুই আমার ঘরে এসছিস কেন বা তুই এটা করলি কেন, তোকে আমি মারবো, এরকম কিছু বলে তো আসতে হবে।
প্রথমেই জিনিস হচ্ছে তাদেরকে মানুষই মনে করা হয়নি, প্রথম যেটি হয়েছে সেটি হচ্ছে যে এসেছে গাছের মধ্যে হয়তো আপনার কিছু সবজি ধরে আছে, এগুলো নিয়ে গেছে পড়শি যারা,
মানে এক ধরনের উস্কানি দিয়েছে আগে।
তারপরে ঘরের হয়তো জানালার একটা চমৎকার ফ্রেম আছে সেটি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে, ঘরের মধ্যে টেলিভিশন আছে সেটি নিয়ে গেছে, মানে একদিকে লুট আর একদিকে নির্যাতন। তো এখানে তো প্রশ্ন করা দূরে থাক, মানে প্রথম ধাপে তো মেয়েরা ওখানে থাকতেই সাহস পায়নি, যারা হয়তো সেরকম যাওয়ার সুযোগ ছিল না, মানে পড়ে গেছে পরিস্থিতির মধ্যে, তাদের কাছে প্রশ্ন করা বা কোনো রকমের অ্যাপ্রোচ করার ইয়েই ওঠেনি, সুযোগই হয়নি, তারা সরাসরি সেই সকল মেয়েদেরকে ধরে নিয়েছে। এবং এরকম ঘটনা ঘটেছে যে একই ধারে বাবাকে বেঁধে রেখে তার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মাকে এবং মেয়েকে একই ঘরের মধ্যে রেখে একসাথে তিনজন বা পাঁচজন মানুষ এই অপকর্ম করেছে। এবং তারা কারা? তারা কিন্তু প্রথমে বলতেছিল যে সেখানে ছিল যেমন সেনাবাহিনীর লোকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, এবং পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর লোকজন এরকম অপকর্ম করে যাওয়ার পরে ওখানকার যারা এইরকম মানে তাদের সাথে যাদের বিরোধ ছিল, আমি ধর্মীয় অনুভূতির কথা জন্য বলছি না প্রকাশ করে, তো সেই জায়গায় কিন্তু সেই সকল মানুষই কিন্তু নির্যাতন করেছে আর কি, মুসলিমদের সাথে যে বিরোধটা চলছিল ওখানে, মানে বার্মিজ জনগোষ্ঠীর যে বিরোধ আর কি, মানে আপনার বলবো যে এটা জাতিগত যে দ্বন্দ্বটি, সেই দ্বন্দ্বটি এমন পর্যায়ে গেছে, যুদ্ধের পর্যায়ে চলে গেছে যে এখানে হয় তারা না হয় আমরা আর কি।
আচ্ছা, আর একটি বিষয়, আপনি তো রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘুরেছেন, অনেকেই বলছে যে যারা বাংলাদেশে এসছেন, পালিয়ে এসছেন রোহিঙ্গা রাখাইন থেকে, তাদের ভেতরে একটা শ্রেণীর বয়সের লোকজন কম, মানে খুব বয়স্ক লোকজন অথবা খুব বাচ্চা জনগোষ্ঠী বেশি, যুবক তরুণ তরুণী বা যুব জনগোষ্ঠী কম, ছেলে এবং মেয়ের সংখ্যা, এরকম কিছু লক্ষ্য করেছেন আপনি?
হ্যাঁ, এটি সত্য ঘটনা। প্রথমত হচ্ছে যে এখানে একটি পরিসংখ্যান বিভিন্ন সংস্থা থেকে বা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো থেকে দেওয়া হয়েছে যে 25শে অগাস্টের পর থেকে পরবর্তী 17 দিনে না 18 দিনে সেখানে প্রায় 6,000 মানুষ কিল হয়েছে আর কি, নানাভাবে, সেটি বাড়িতে হয়েছে, পথিমধ্যে হয়েছে, ধরে নিয়ে যাওয়া করা হয়েছে। এবং এই জনগোষ্ঠীর অনেকেই আপনার বাংলাদেশ সীমানা পেরিয়ে এসছে, কেউ কেউ ওখান থেকে সরাসরি নৌকা কিংবা অন্য মাধ্যমে, আমরা জানি যে এর আগেও কিন্তু বাংলাদেশের ওই অংশ থেকে, বিশেষ করে কক্সবাজার উপকূল থেকে কিন্তু সরাসরি মালয়েশিয়া এবং থাইল্যান্ডে যাওয়ার একটা প্রবণতা ছিল, এই পথেও অনেক যুবক যারা মানে সেই বয়সী ছিল এরা অনেকে পালিয়ে গেছে, এমনও কথা বলা হয়েছে। তো এই এই কারণে যে এখন যদি 5 লাখ এসে থাকে, তার মধ্যে সংখ্যাগতভাবে যদি আমরা বলি, তাহলে শিশু অর্থাৎ আপনার 0 থেকে শুরু করে, মানে 1 দিন বয়স থেকে শুরু করে আমরা যদি বলি যে 10 বছর পর্যন্ত, এই সংখ্যা কিন্তু আমার মনে হয় যে 25% হবে আর কি যা এসছে আর কি। আর তারপরে হচ্ছে নারীদের সংখ্যা হবে হয়তো আরও এইরকম 25%, আর যুবক এটা যদি আমরা সংখ্যা ধরি 5 বা 7%,
তুলনামূলকভাবে
অনেক কম।
আচ্ছা, এখানে আসার পরে এই শরণার্থী ক্যাম্পের ভেতরেও এরা অনেক রকম নির্যাতন এবং অসুবিধার শিকার হচ্ছে, এমন কিছু চোখে পড়েছে, এগুলো কিভাবে মানে অ্যাড্রেস করা হচ্ছে?
শুরুর দিকে আমরা যখন ওই সকল রোহিঙ্গা শরণার্থী শিবির যায়, যেমন কুতুপালংয়ের পাশে যে কেন্দ্রগুলো করা হয়েছে, সেখানে তো প্রথমে অস্থায়ী ক্যাম্প ছিল, যারা অনেকেই একদম বন জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছিল, সেখানে কেবলমাত্র একটি পলিথিন দিয়ে, হয়তো দেখা গেল 12 ফিট বাই 12 ফিট একটি পলিথিন, এটি কোনো মতে ডালপালা দিয়ে তার নিচে একই পরিবারের 10 জন বা 12 জন ঘুমাচ্ছে বা থাকছে বা কোনো মতে বৃষ্টির মধ্যে আছে। এখান থেকে আমাদেরই লোকাল কিছু কি বলবো, একসময় যারা দালালি করতো আর কি, যারা আদম পাচার কিংবা মানব পাচারের সাথে জড়িত ছিল, এদের অনেকেই কিন্তু রোহিঙ্গা মেয়েদেরকে ওখান থেকে বের করেছে এবং তারা ঢাকায় কিংবা কক্সবাজারে কিংবা চিটাঙ্গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ওখানকার পুলিশের সাব ইন্সপেক্টর, সম্ভবত মিলন নাম আমার সাথে উখিয়ায় কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে একদিন রাতের বেলা তারা একটা চেকপোস্ট বসিয়েছিলেন, সেটি উখিয়া থেকে একটু সামনে এসে, এক রাতে তারা 37 জন মেয়েকে বিভিন্ন বাস থেকে নামিয়েছেন। তখন জিজ্ঞেস করা হলে তাদেরকে বলা হয়েছিল তোদের বাপ মাকে কিছু টাকা দিয়ে বলছিল যে কাজের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, যে এখানে থাকলে তো খাবার পাবে না, চিকিৎসা পাবে না তুমি, সেজন্য তোমার ভালো জায়গাটা কাজ দেবো, মাসে মাসে তুমি বেতনে পাবা, পরিবারও চলবে, তুমি ভালো থাকতে পারবা, ভালো কাপড় পাবা, ভালো খেতে পাবা। মানে এদের বিষয়টা এরকম হয়ে গেছে পরিবারের সদস্যদের কাছে যে কোনোভাবেই তাদেরকে বাঁচতে হবে, বাঁচার জন্যই এই এই অবস্থায় তারা গিয়েছিল।
আচ্ছা, এবার আমি একটু অন্য প্রসঙ্গে যাই, রোহিঙ্গার গল্প শুনলাম আপনার মানে প্রত্যক্ষদর্শী হিসেবে, বাংলাদেশ কেমন আছে?
বাংলাদেশ তো অবশ্যই ভালো আছে, আমি বলবো যে সামগ্রিকভাবে যদি আমরা বলি যে বাংলাদেশের মানুষ অল্পতেই তুষ্ট, আমাদের চাহিদাও খুব বেশি কিছু নেই, আমরা অনেকেই শান্তি চাই, তো সেই অর্থে যদি বলা যায় যে এখন সব মিলিয়ে পরিস্থিতি রাজনৈতিক সামাজিক নিয়ে নানা অঙ্গনে নানা গল্প চললেও বাংলাদেশের মানুষের আসলে খুব একটা সব গায়ে লাগে না, কিছুদিন পরেই তারা ভুলে যায়। তো সেই অর্থে বলবো যে ওই রকম বলা যাবে না যে বাংলাদেশ অশান্তিতে আছে বা অসুখে আছে, আমরা বলতে পারি ভালো।
বাংলাদেশে এই মুহূর্তে গণমাধ্যম কতটা মুক্ত স্বাধীনভাবে কাজ করতে পারছে, আপনারা কতটা স্বাধীনভাবে বা মুক্তভাবে আপনাদের পেশায় কাজ করতে পারছেন?
এটি আসলে প্রশ্নের উত্তরে সরাসরি বলা কঠিন, এই কারণে যে বাংলাদেশের গণমাধ্যমগুলো পরিচালিত হয় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান দ্বারা কিংবা সরকারি যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর কথা আমি বলবো না, যেখানে সরকার নিয়ন্ত্রিত বা সরকার মালিকানাধীন বিটিভি, বাংলাদেশ রেডিও কিংবা অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তাদের একটা পলিসি নিয়ে চলে। কিন্তু আমাদের যেগুলো ব্যক্তি মালিকানাধীন গণমাধ্যম রয়েছে, টেলিভিশন কিংবা রেডিও কিংবা পত্রিকা, সেখানে তাদের নিজস্ব কিছু পলিসি আছে, নীতিমালা রয়েছে। সেক্ষেত্রে সবগুলোই যে একদম স্বাধীনভাবে চলছে কিংবা জনমানুষের কথা বলতে পারছে কিংবা একদম সমসাময়িক সংকটগুলো তুলে ধরতে পারছে এটি আমি বলবো না। কী কারণে, যেখানে আমরা জানি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এখন যারা এই সকল গণমাধ্যমের মালিক তাদের নিজস্ব কিছু বাণিজ্যিক কার্যক্রম রয়েছে, তারা ব্যবসা করেন, যারা তাদের সুবিধা অসুবিধাগুলোও এই গণমাধ্যমের যারা সংবাদকর্মী আছে তাদের মাধ্যমে প্রতিফলিত করেন, সেরকম একটা প্রতিবাদ হয়। সরকারের তরফ থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আগের চেয়ে পরিস্থিতিটা কিছুটা ভালো হয়েছে। আগে একসময় শোনা যেত যে এই খবরটি করা যাবে না,
অলিখিত ছিল,
বলা হলো যে এই খবরটি আর যেন পরে না যায়, কেউ হয়তো কোনো একটি সংস্থা থেকে এসে বললো, সেই পরিস্থিতি হয়তো এখন ওই রকম নেই। কিন্তু তারপরেও বাংলাদেশের মুক্ত স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চার যে বিষয়টি সেটি হচ্ছে যে আমি যা দেখব তাই বলবো, আমি যা দেখব তাই লিখব, এই পরিস্থিতি আমার মনে হয় যে আরো
আরেকটু ভালো হলে আরো
ভালো হতো। কি
কারণে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে বেশ সম্প্রতি বলা যাবে যে প্রচুর পরিমাণে ব্লগার, লেখক, সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে, বেশ ভালো পরিমাণে, যার ভিতরে মানে সবচেয়ে আলোচিত যেটি ঘটনা সাগর রুনী হত্যাকাণ্ড। তো এই ঘটনাগুলোর কোনোটার কোনো মানে খুব ভালো সমাধান আমরা দেখতে পাইনি আজও পর্যন্ত, বিচার কিংবা বিচারের প্রক্রিয়া, এটা কেন হচ্ছে না?
বাংলাদেশের আমার মনে হয় যে এখনকার যে পরিস্থিতি সেটি হচ্ছে যে গণমাধ্যমে যারা কাজ করছেন তারা নিজেদের নিরাপত্তাহীনতা তো নিয়ে তো আছেনই, এটি তো স্বাভাবিকভাবেই আপনি জানেন যে সেটি একটি ক্ষমতাসীন দলের যদি কোনো নেতাও হন তার যদি সেই রকম প্রভাব প্রতিপত্তি থাকে তিনি প্রকাশ্যেই সাংবাদিকদেরকে লাঞ্ছনা করছেন। তো এই সকল ঘটনা কখন ঘটে? যখন হচ্ছে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তারা নিজেদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় রাখেন কিংবা আশ্রয় প্রশ্রয় পান। আমাদের সাংবাদিক কিংবা ব্লগার কিংবা লেখক কিংবা কবি সাহিত্যিকরা যেভাবে খুন হচ্ছে তার বিচার হচ্ছে না কেন, এর প্রশ্নটি সরাসরি জবাব দেওয়ার ক্ষমতা আসলে আমার নেই। আমি সেটি বলতে পারি সেটি হচ্ছে যে যদি সাংবাদিকতার জায়গাগুলো কিংবা আমরা যারা গণমাধ্যমে কাজ করছি তাদের মধ্যে যদি আসলে ঐক্যের জায়গাগুলো আরও সুপ্রতিষ্ঠিত থাকতো, আমরা যদি সরকারকে, সংশ্লিষ্ট বিভাগগুলোকে, পুলিশকে কিংবা অন্য যারা এগুলো তদন্ত করছে তাদেরকে চাপে রাখতে পারতাম যে না, সব সাংবাদিক কিংবা সব লেখক সবাই আমরা এটার বিচার চাই, ন্যায্য বিচার চাই, তাহলে সম্ভব হতো। এখানেও একটি ডিভাইডেশন আছে, বিভক্তি আছে। ধরা যাক সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে তিনটি চারটি গ্রুপ, একটি প্রেস ক্লাবে দুটি সাংবাদিক ইউনিয়ন, একটি জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠনে দুটি শাখা। তো এগুলো করতে গিয়ে এক পক্ষ যখন এটি ন্যায্য বিচার যাচ্ছে তখন অন্য পক্ষ গিয়ে যারা এটার সাথে জড়িত কিংবা তাদের পক্ষে হয়তো কথা বলছে, মানে এখানে নীতি নৈতিকতার দ্বন্দ্বের কিছু ব্যাপার আছে। আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছে যে সুবিধা আদায়ের একটি ব্যাপার আছে। ধরা যাক যে একজন ব্লগার কিংবা একজন লেখক কিংবা একজন সাংবাদিক খুন হয়েছেন, তো তাকে নিয়ে কিন্তু পলিটিক্স হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত না আপনি এই জিনিসগুলোকে একটি সুন্দর ফ্রেম ঐক্যমত্যে আসতে
পারবে। আচ্ছা, আরেকটি বিষয় হলো সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া, অসুস্থতা হওয়া নিয়ে নানান রকম খবর পাওয়া গেছে, আপনি কি মনে করেন?
আমি যদিও আইনের প্রতি এবং আদালতের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে দেশের এটি একটি প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত, তার প্রতি দেশের মানুষের শ্রদ্ধা ভক্তি সবসময় ছিল, এটি স্বাভাবিক, এটি আমাদের গণতান্ত্রিক চর্চা আর কি। কিন্তু এখন আমরা আমাদের মাননীয় প্রধান বিচারপতিকেই কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়েছি। বিষয়টি দাঁড়িয়েছে যে এরকম যে তিনি কোনটা করেছেন এটা ঠিক না বেঠিক, তার কথার ধরন এবং সরকারের স্টেটমেন্ট, তার ডিপার্টমেন্টের স্টেটমেন্ট, সবগুলোর মধ্যে কেমন যেন একটা ফাঁক চলে এসছে, কোনটা সত্য, এই সত্যটাই এখন কিন্তু একদিকে সরকারের কাছে মানুষ জানতে চাইছে আর একদিকে প্রধান বিচারপতির কাছে জানতে
চাইছে। মানে আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে এটা দেখার,
এইটা দেখার জন্য। এবং আমার মনে হয় যে প্রধান বিচারপতি যাবার আগে যে কথাগুলো বিদেশ যাবার আগে বলে গেছেন, আমার ধারণা যে এর পরেও তার বলার কিছু আছে এবং সেগুলো তিনি বলবেন, সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক।
রোহিঙ্গা শরণার্থীদের আগমনের কারণে কি জঙ্গিবাদী কর্মকাণ্ড কিংবা আন্তর্জাতিক জঙ্গিবাদ বাংলাদেশে নতুন করে বাড়তে পারে, এরকম কোনো আশঙ্কা পোষণ করেন?
সেটি আমাদের আশঙ্কা নয়, এটি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মহল থেকেই আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু গোষ্ঠী রয়েছে যারা বলছেন ইদানিংকালে যে রোহিঙ্গাদের সহায়তা করার জন্য কিংবা রোহিঙ্গাদের এই যে তারা যে নির্যাতনের শিকার হলেন এটির বদলা নেবার জন্য একটি প্ল্যাটফর্ম একটা হতে পারে এবং যে থেকে এখানে অস্ত্র আসতে পারে, এখানে আর্থিক একটি সংশ্লেষ আসতে পারে, এর সাথে নানা রকমের কূটনৈতিক চালাচালি আসতে পারে, নানা রকমের কৌশল আসতে পারে, এবং যেটি এখন হয়তো মনে হচ্ছে না কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য নিরাপত্তার জন্য একটি বিশাল ঝুঁকি হতে পারে। কারণ রোহিঙ্গা শরণার্থীদের পুরনো যারা এসে তাদের অনেকেই কিন্তু এই রকমের নানা অপকর্মের কারণে সশস্ত্র অবস্থায় বিভিন্ন দুর্বৃত্তপনার জন্য কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এদের মাদকদ্রব্য সরবরাহ বাণিজ্যের সাথে থাকার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে, এবং সরকারের তালিকায় 283 জন রোহিঙ্গা সন্ত্রাসীকে কিন্তু তালিকাভুক্ত করা হয়েছে যাদেরকে নানাভাবে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়েছে কিন্তু খুঁজে পাওয়া যায়নি পরে।
ফলে এটি একটা আশঙ্কার বিষয়। আচ্ছা, আপনার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবাসীদের নিয়ে আপনি অনেক স্টোরি করেছেন, সিরিজ অফ স্টোরিজ করেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ঘুরেছেন। এই প্রবাসীদের বিষয়ে আপনাকে ছোট্ট করে একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মানে বড় একটি অংশ তাদের অবদান, প্রবাসীরা কেমন আছে বিভিন্ন দেশে যারা বাংলাদেশি অভিবাসী আছেন?
আমি কিন্তু নিজে যেহেতু কাজ করি অনেক দেশ ঘুরেছি এবং প্রবাসীদের সাথে কাজও করেছি, তাদের নিয়ে রিপোর্ট করেছি, আমার মনে হয় যে বাংলাদেশের আপনারা যারা রেডিও বা টেলিভিশন চালাই আমরা যারা, তাদের সবচেয়ে বড় শ্রোতা কিংবা দর্শক হচ্ছে আমাদের প্রবাসীরা। আমি একটি সংখ্যা দিয়ে বলি আপনাকে, 1,20,00,000 প্রবাসী আমাদের 167 দেশে আছে বাংলাদেশের বাইরে, এবং এর পরিবার সংশ্লিষ্ট আরও প্রায় 4 কোটি মানুষ, তাদের বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন, এই যে প্রায় 5 কোটি মানুষের একটি ফ্যামিলি, প্রবাসী ফ্যামিলি, এত বড় সংখ্যক আর কোনো জাতিগোষ্ঠী মানে বাংলাদেশে কিন্তু নাই, মানে কোনো জনগোষ্ঠী নাই কিন্তু, যারা কিনা আপনি সেটা লেবার বলেন, পলিটিশিয়ানস বলেন কিংবা গ্রামের শহরের মানুষ ভাগ করেন, কোনো জায়গায় পাবেন না। তো সেই অর্থে এই প্রবাসীদের যে পরিমাণ গুরুত্ব দিয়ে আমরা সেবা দিতে পারতাম সেটি আমরা দিতে পারছি না, সেই কারণেই বাংলাদেশের বাইরে যারা থাকেন বাংলাদেশের বাইরে প্রবাসী, তাদের মনে একটি আক্ষেপ রয়েছে যে আমরা বাংলাদেশের চেয়ে বেশি, বাংলাদেশে যারা থাকেন তাদের চেয়ে বেশি বাংলাদেশকে ভালোবাসি, আমাদের টানটা তাদের জন্য বেশি, আমাদের আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাই
বেশি, ভালোবাসাটা বেশি,
আমরা টাকা পাঠাই, আমরা বছরে বছরে দেশে যাই, ঘুরি ফিরি, বাংলাদেশের যারা থাকেন তারা তো আসেন না এরকমভাবে, তো আমাদের জন্য কি করার আছে? তারা চাচ্ছেন যে যারা রয়েছেন বিভিন্ন দেশে তাদের যেন সরকারের তরফ থেকে আরেকটু সুবিধা বাড়ানোর চেষ্টা করা হয়, যেমন তারা যাতে এয়ারপোর্টে নাজেহাল না হন, তাদের ছেলে মেয়েরা যাতে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারে, দেশে যারা থাকেন তাদের কথা বলছি আমি,
কিছু মৌলিক দাবি আর কি,
মৌলিক দাবি। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই মানুষগুলোর জন্য যে মন্ত্রণালয়টি গঠন করা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের কাছ থেকে সেটি কিন্তু এখন পর্যন্ত বিভাজন করা হয়নি, সেটি একমাত্র নিয়োজিত হচ্ছে বিদেশে কর্মী পাঠানোর জন্য। এখন যেটি আমার মনে হয় করা খুব জরুরি সেটি হচ্ছে যে এই সকল মানুষের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এরা আসার সময় একটি টাকা দিয়ে আসে, ফিস দিয়ে আসে, সেই ফিসে বাংলাদেশের যে ওয়েজ আর্নার তহবিল সেটির পরিমাণ প্রায় 500 কোটি টাকা এখন, সেই টাকা থেকেও কিন্তু এদের জন্য একটি এরকম কল্যাণমূলক একটি কমপ্লেক্স করা যায় যেখানে তারা সব ধরনের সুবিধা দেশে থাকবেন। এখন অনেকেই প্রবাসী বলেন যে দেশে তার পরিবার নিরাপদ নয়, সেখানে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে, তারাও কিন্তু লিগাল সাপোর্ট পাচ্ছেন না, এগুলো সরকারের তরফ থেকে নিশ্চিত করতে পারলে আমরা আরও বাংলাদেশের বাইরে এই বাংলাদেশি যারা আছেন প্রবাসী তাদের মন থেকে বাংলাদেশের জন্য ভালোবাসাটা আরো দৃঢ় করতে পারতাম আর কি। আমরা কয়েকজন সাংবাদিক যারা প্রবাসীদের নিয়ে কাজ করি, তারা আমরা একটি উদ্যোগ নিয়েছি যে আমরা একটি প্রবাসী ক্লাব করব, সারা বিশ্বের প্রবাসীরা এই ক্লাবের মেম্বার হবেন, এটির নানা রকমের শাখা অফিস থাকবে, ধরা যাক নিউ ইয়র্কে থাকবে, টরন্টোতে থাকবে, এটি দুবাইতে থাকবে, জেদ্দা রিয়াদ বিভিন্ন জায়গায় করব, বাংলাদেশেও থাকবে, এটি একটি চমৎকার ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবে যেখান থেকে প্রবাসীদের সন্তানদের বাংলা ভাষা শিক্ষা, দেশীয় সংস্কৃতির নানা অঙ্গন শিক্ষা, দেশীয় নানা রকমের অনুষ্ঠানাদি শিক্ষা
মাল্টিপল
একটা সার্ভিস দেওয়া হবে, এবং সেটির ফার্স্ট ইনিশিয়েটিভটি আমি টরন্টো থেকে নিচ্ছি, আমি সেই কারণেই এসছি আর কি বাংলাদেশ থেকে।
শেষ একটি প্রশ্ন, যেটি আন্তর্জাতিক অঙ্গনের অবস্থা, ইরান উত্তর কোরিয়া নিয়ে এই মুহূর্তে যে সব চলছে, তাতে কি আপনি মনে করেন যে বিশ্ব পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, কিংবা এর সমাধান কি?
আমার মনে হয় যে এটির ক্ষমতা দেখানোর প্রক্রিয়া আর কি, মানে কে কতটা, এটি প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতা একসময় এসে এরকম পরিস্থিতিতে দাঁড়ায় যে দুজনেই ক্ষতিগ্রস্ত হন আর কি, যারা এই প্রতিযোগিতায় নামেন। তো এখন ইরান বা উত্তর কোরিয়ার যে পরিস্থিতি বা যে ক্ষমতা দেখানোর প্রতিযোগিতার কথা বলছেন, আমার মনে করি যে এগুলো আসলে আপনি আমি কিংবা আমেরিকা রাশিয়া শাসন করে এটি বন্ধ করা সম্ভব না, বা নির্দেশনা দিয়ে বা নিয়ন্ত্রণ করা সম্ভব না, এটি তাদেরই বুঝতে হবে। আর যদি না বোঝেন তারা, তারা যদি নিজেদের ক্ষমতা দেখানোর এই প্রতিযোগিতা চালা থাকে, তো গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে।
ওইটাই আমরা চাই, যে এটার প্রভাব মানে গোটা বিশ্বের উপরে না পড়ুক।
অবশ্যই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ কেরামতুল্লাহ বিপ্লব, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।